আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এ সপ্তাহের রিসালা কবরের ভয়াবহতা। খলিফায়ে আত্তারের দোয়া। হে রব্বে মুস্তফা, যে ব্যক্তি এই কবরের ভয়াবহতা পুস্তিকাটি পড়ে বা শুনে নিবে তাকে এবং তার সন্তানদেরকে তোমার প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ ও সাহাবিদের প্রকৃত ভালোবাসা এবং বিনা হিসেবে ক্ষমাদানে ধন্য করো। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত। একদা কোনো এক ভিক্ষুক কাফেরদের নিকট কিছু চাইলে তারা তাকে উপহার স্বরূপ আমিরুল মুমিনিন হযরত মাওলায়ে কায়নাত আলিউল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলানুর নিকট পাঠিয়ে দিল। যিনি তাদের সামনে উপস্থিত ছিলেন সে উপস্থিত হয়ে ভিক্ষার হাত প্রসারিত করল। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলানহু 10 বার দুরূদ শরীফ পাঠ করে তার হাতের তালুতে দম করে দিলেন এবং বললেন, মুষ্টি বন্ধ করে নাও এবং যারা তোমাকে পাঠিয়েছে তাদের সামনে গিয়ে খুলো। কাফেরেরা হাসছিল যে শুধু ফুঁক দিয়াতে আর কি বা হবে, কিন্তু ভিক্ষুক যখন তাদের সামনে গিয়ে মুষ্টি খুলল তখন তার স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ ছিল। এই কারামত দেখে কয়েকজন কাফের মুসলমান হয়ে গেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের জীবন নামের গাড়িটি খুবই দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। আপনি যদি কল্পনার বারান্দা দিয়ে উঁকি দিয়ে নিজের অতীতের দিকে দৃষ্টিপাত করেন তাহলে কল্পনাতেই আপনি আপনার শৈশবে পৌঁছে যাবেন আর ভাববেন যে যখন আমরা ছোট ছিলাম তখন এভাবে খেলতাম এবং এভাবে দুষ্টুমি করতাম। একটু ভাবুন তো, এমনটি কি মনে হয় না যে আমাদের জীবন বরফ গলে যাওয়ার চেয়েও দ্রুত গতিতে ফুরিয়ে যাচ্ছে? আসলে আমরা যখন আমাদের অতীতের ব্যাপারে ভাবি তখন আমাদের হৃদয় ডুবে যেতে থাকে যে আমাদের বয়স এত হয়ে গেছে এবং অতি শীঘ্রই আমাদের অবশিষ্ট দিনগুলো ফুরিয়ে যাবে। অতঃপর যেমনিভাবে আমরা আমাদের দাদাজান এবং পিতাকে কবরস্থানে রেখে এসেছিলাম তেমনিভাবে একদিন এমনও আসবে যে আমাদের সন্তান, আমাদের ভাই বা আত্মীয় স্বজন বা প্রিয় মানুষরাও আমাদেরকে কবরস্থানে রেখে আসবে। অতঃপর আমরা সেখান থেকে কিয়ামত পর্যন্ত বের হতে পারবো না। মনে রাখবেন, কবরে শুধুমাত্র নেক আমলই কাজে আসবে, অথচ সমস্ত সম্পদ যা আমরা আমাদের জীবনে দিন রাত পরিশ্রম করে সঞ্চয় করেছি সবই এখানেই পড়ে থাকবে এবং আমাদের উত্তরাধিকারীরা তা ভাগ করে খেয়ে ফেলবে। তাই বুদ্ধিমানের কাজ হলো আমরা আমাদের সম্পূর্ণ মনোযোগ সম্পদ সঞ্চয়ের দিকে দেওয়ার পরিবর্তে নিজের কবর ও আখিরাতের প্রস্তুতির দিকে দেয়া। এমন যেন না হয় যে আমরা আখিরাতের চিন্তাভাবনা থেকে উদাসীন হয়ে আমাদের সারাটা জীবন পার্থিব ধন সম্পদ সঞ্চয়ের জন্য অতিবাহিত করে দিলাম, অতঃপর দুনিয়া থেকে বিদায় নেয়ার পর আমাদেরকে কবরের ভয়াবহতার সম্মুখীন হতে হলো। দেখুন, কবরের ভয়াবহতা খুবই কঠোর। সুতরাং এ প্রসঙ্গে হযরত উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ তাআলা আলের শেষকালীন একটি অত্যন্ত হৃদয় বিদারক ও ভীতিকর ঘটনা উপস্থাপন করছি। তা কেবল নামে মাত্র নয়, বরং অন্তরের হৃদয়ের কান দিয়ে শুনুন এবং কবরের ভয়াবহতা থেকে পরিত্রাণ পাওয়ার ব্যবস্থা করুন। যেমনি ভাবে হযরত সাইয়দুনা উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি একটি জানাজা সঙ্গে গেলেন, তখন লোকেরা সামনের দিকে অগ্রসর হয়ে গেল কিন্তু তিনি পেছনেই রয়ে গেলেন। লোকেরা জানাজা রেখে তার অপেক্ষা করতে লাগলো। যখন তিনি পৌঁছলেন তখন কেউ বলল, হে আমিরুল মুমিনিন, আপনি তো মৃত ব্যক্তির অভিভাবক, আপনি জানাজা ও আমাদেরকে ফেলে কোথায় রয়ে গিয়েছিলেন? বললেন, হ্যাঁ, সবে মাত্র একটি কবর আমাকে চিৎকার করে বলল, হে উমর বিন আব্দুল আজিজ, আমি আমার ভেতর আগমনকারীদের সাথে কিরূপ আচরণ করি সে ব্যাপারে আমাকে কেন জিজ্ঞাসা করছো না? আমি তাকে বললাম, আমাকে অবশ্যই বলো। সে বলতে লাগলো, আমি তার কাফন ছিঁড়ে তার শরীরকে খণ্ড বিখণ্ড করে দেই, তার রক্ত চুষে মাংসগুলো খেয়ে থাকি। তুমি কি আমাকে জিজ্ঞাসা করবে না যে আমি তার জোড়ার সাথে কিরূপ আচরণ করি? আমি বললাম, অবশ্যই বলো। বলতে লাগলো, আমি উভয় হাতকে কবজি থেকে কবজিকে, বাহু থেকে বাহুকে, গর্দান থেকে নিতম্বকে, উরু থেকে উরুদয়কে, পা থেকে পৃথক করে দেই। এতটুকু বলার পর হযরত সাইয়দুনা উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, শুনো, এই দুনিয়ার বয়স খুবই স্বল্প, যে গুনাহগার এই দুনিয়ায় সম্মানিত তারা আখিরাতে খুবই লাঞ্ছিত ও অপদস্থ হবে, যারা সম্পদশালী তারা আখিরাতে দরিদ্র হবে, এখানকার যুবকরা বৃদ্ধ হয়ে যাবে এবং জীবিতরা মারা যাবে। তাই তোমার দিকে দুনিয়ার অগ্রসর হওয়া তোমাকে যেন প্রতারিত না করে, কেননা তুমি জানো যে এটি অতি শীঘ্রই বিদায় গ্রহণকারী। যারা প্রতারণার শিকার হয়েছে তারাই প্রতারিত হয়েছে। কোথায় গেল এই দুনিয়ার বাসিন্দারা যারা শহর আবাদ করেছে, নদী খনন করেছে, বৃক্ষ রোপণ করেছে, কিন্তু এতে খুবই স্বল্প সময় অবস্থান করতে পেরেছে, তাদেরকে সুস্থ সবল দেহ প্রতারণায় ফেলে দিয়েছে, অলসতা তাদেরকে অহংকারী করে তুলেছে, ফলে তারা গুনাহে লিপ্ত হয়ে পড়েছে। আল্লাহ পাকের শপথ, সেই সম্পদের কারণে তাদের প্রতি আফসোস করা হয় যা তারা অত্যন্ত কৃপণতা করে অর্জন করেছিল এবং সেগুলো সঞ্চয় করার কারণে তাদেরকে হিংসা করা হতো। একটু ভাবো, মাটি ও বালি তাদের দেহের সাথে কি করেছে, কবরের পোকামাকড় তাদের হাড়গুলো ও জোড়াগুলোর কি অবস্থা করেছে। তারা দুনিয়াতে সুখ শান্তিতে থাকতো, নরম ও মোলায়েম বিছানায় ঘুমাতো, চাকর বাকর তাদের সেবা করত, পরিবারের লোকেরা তাদের সম্মান করত এবং প্রতিবেশীরা তাদের সমর্থন করত। যদি তোমরা তাদের আহ্বান করতে পারো, তবে অতিক্রম করার সময় অবশ্যই আহ্বান করো, আর যদি ডাকতে পারো তাহলে অবশ্যই ডেকে নিও। তাদের মৃতদের সৈন্যদের পাশ দিয়ে যদি তোমরা অতিক্রম করো, তাহলে তারা যে ঘরে আরাম আয়েশের সাথে বসবাস করত সেগুলোর আশেপাশের অবস্থাও দেখো। তাদের সম্পদশালীদেরকে জিজ্ঞাসা করো, তোমাদের কাছে কতটুকু পরিমাণ সম্পদ অবশিষ্ট রয়েছে। তাদের দরিদ্রদেরকে জিজ্ঞাসা করো, তোমাদের দরিদ্রতা কতটুকু অবশিষ্ট রয়েছে। তাদেরকে তাদের জিহ্বা সম্পর্কে জিজ্ঞেস করো, যা দ্বারা তারা কথাবার্তা বলতো। তাদের চক্ষুদ্বয় সম্পর্কে জিজ্ঞেস করো, যা দ্বারা কুদৃষ্টি দিত। তাদেরকে জিজ্ঞাসা করো যে তাদের পাতলা চামড়া, সুন্দর চেহারা, কোমল ও নাজুক শরীরের সাথে পোকামাকড় কিরূপ আচরণ করেছে। কবরের পোকামাকড় তাদের গায়ের রং নিশ্চিহ্ন করে দিয়েছে, মাংস খেয়ে নিয়েছে, চেহারা ধুলামলিন করে দিয়েছে, সৌন্দর্যতা নিশ্চিহ্ন করে দিয়েছে, মেরুদণ্ডের হাড় ভেঙে শরীরকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে এবং জোড়াগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তাদেরকে জিজ্ঞাসা করো, তোমাদের তাঁবু এবং নারীরা কোথায় গেছে, সেবকরা কোথায় গেছে, গোলামরা কোথায় গেছে, সঞ্চয় ও ধন ভাণ্ডার কোথায় গেছে। মহান আল্লাহর শপথ, তারা কবরের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করেনি, কোনো সাহারাও তৈরি করেনি, নেকি চারা রোপণ করেনি, কবরে শান্তির জন্য কিছু পাঠায়নি। তারা কি এখন নির্জন ও শূন্যভূমিতে শুয়ে নেই? তাদের জন্য কি দিন রাত সমান নয়? তারা কি এখন অন্ধকারে নেই? হ্যাঁ, এখন তাদের এবং তাদের আমলের মধ্যে একটি প্রতিবন্ধক সৃষ্টি করে দেয়া হয়েছে এবং তারা তাদের প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কত সচ্ছল নর নারীদের অবস্থার পরিবর্তন হয়েছে, তাদের মুখমণ্ডল পচে গলে গিয়েছে, তাদের দেহ তাদের ঘাড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের জোড়া বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের চক্ষুদ্বয় গাল বেয়ে প্রবাহিত হয়েছে, তাদের মুখ রক্ত উপজে ভরে গেছে, তাদের শরীরে কীট পতঙ্গ ঘোরাফেরা করছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আল্লাহর শপথ, অল্প কিছু দিনেই তাদের হাড়গুলো পচে গেছে, বাগান উজাড় হয়ে গেছে, প্রশস্ততার পর তারা সংকীর্ণতায় গিয়ে পড়েছে, তাদের বিধবা স্ত্রীগণ দ্বিতীয় বিয়ে করে নিয়েছে, সন্তানরা রাস্তায় রাস্তায় এদিক সেদিক ঘোরাফেরা করছে, আত্মীয় স্বজনরা তাদের ঘরবাড়ি ও উত্তরাধিকার সম্পত্তি বণ্টন করে নিয়েছে। আল্লাহর শপথ, তাদের মধ্যে কিছু সৌভাগ্যবান তারাই যাদের কবর প্রশস্ত, আলোকিত ও সতেজ রয়েছে এবং তারা কবরে স্বাচ্ছন্দ্যে রয়েছে। হে আগামীকাল কবরবাসী হওয়া ব্যক্তি, দুনিয়া কোন বস্তু তোমাকে ধোকায় রেখেছে? তুমি কি মনে করছো যে চিরজীবন বেঁচে থাকবে বা এই দুনিয়া তোমার জন্য অবশিষ্ট থাকবে? কোথায় তোমার বিশাল বাড়ি এবং খননকৃত নদী? কোথায় গেল তোমার পাকা ফল? কোথায় গেল তোমার মসৃণ কাপড়, সুগন্ধি ও ধূপ? তোমার গ্রীষ্ম এবং শীতের পোশাকের কি হলো? তুমি কি মৃত ব্যক্তিকে দেখোনি যে যখন মৃত্যু তার কাছে আসে তখন সে নিজের থেকে আতঙ্ক দূর করতে পারে না, ঘামে ভিজে যায়, তৃষ্ণায় কাতর হয়ে পড়ে এবং মৃত্যুর তীব্রতা ও যন্ত্রণায় তার পাশ পরিবর্তন করে? আল্লাহর দরবার থেকে নির্দেশ এসে গেছে, ভাগ্যের অটল সিদ্ধান্ত হয়ে গেছে এবং সেই আদেশ এসে গেছে যার হাত থেকে তুমি রেহাই পাবে না। অতঃপর নিজেকে সম্বোধন করে বলতে লাগলেন, আফসোস, শত কোটি আফসোস, হে পিতা, ভাই ও ছেলে চোখ বন্ধ করে তাদেরকে গোসল প্রদানকারীরা, হে মৃত ব্যক্তিকে কাফন পরিধানকারী ও বহনকারী ব্যক্তিরা, হে কবরে একাকী রেখে প্রত্যাবর্তনকারী ব্যক্তিরা, হায়, তুমি যদি জানতে যে তুমি অমসৃণ জমিতে কি অবস্থায় থাকবে, হায়, তুমি যদি জানতে যে তোমার গাল প্রথমে পচবে, হে ধ্বংসাত্মক গুনাহে লিপ্ত ব্যক্তিরা, অচিরেই তুমি মৃতদের সাথে বসবাস করবে, হায়, তুমি যদি জানতে যে পৃথিবী ছেড়ে যাওয়ার সময় মৃত্যুর ফেরেস্তা তোমার সাথে কোন অবস্থায় মিলিত হবে এবং আমার প্রতিপালকের কোন বার্তা নিয়ে আসবে। তারপর তিনি আরবিতে পঙ্ক্তি পাঠ করেন যার সারসংক্ষেপ নিম্নরূপ, তুমি নশ্বর বস্তুতে আনন্দিত ও চিত্ত বিনোদনে এমনভাবে নিমগ্ন হয়ে পড়েছ যেমনিভাবে একজন ঘুমন্ত ব্যক্তিকে স্বপ্নের স্বাদ প্রতারিত করে। হে প্রতারণায় লিপ্ত ব্যক্তি, তোমার দিন বিচ্যুতি ও অবহেলায় কাটে আর তোমার রাত কাটে নিদ্রায়, সুতরাং তোমার ধ্বংস অনিবার্য। তুমি সেই জিনিসে মগ্ন হয়ে আছো যা নিঃশেষ হওয়াকে তুমি অপছন্দ করো, এমন জীবন্ত পৃথিবীতে চতুষ্পদ পশুরাও যাপন করে। এই পঙ্ক্তি পাঠের পর হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি সেখান থেকে চলে যান এবং এক সপ্তাহ পর ইন্তিকাল করেন। প্রিয় ইসলামী ভাইরা, এই মর্মস্পর্শী ঘটনার প্রতিটি বাক্য আমাদের নাড়া দিয়ে জাগানোর চেষ্টা করছে, কিন্তু আফসোস, শত কোটি আফসোস, হয়তো আমাদের কান এসব শোনা থেকে বধির হয়ে গেছে এবং আমাদের অন্তর এগুলো মেনে নিতে প্রস্তুত নয়, কারণ সেটা তো অনেক কঠিন হয়ে গেছে এবং অন্ধকার সেটাকে আচ্ছাদিত করে নিয়েছে। সম্ভবত আমাদের অন্তর উপদেশ গ্রহণ করার জন্য এই কারণে প্রস্তুত নয় যে গুনাহের কারণে তা সম্পূর্ণরূপে কালো হয়ে গেছে। মনে রাখবেন, অন্তর যখন গুনাহের কারণে সম্পূর্ণরূপে কালো হয়ে যায় তখন কোনো উপদেশ গ্রহণ করে না। হাদিসে পাকে রয়েছে, মানুষ যখন গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো বিন্দু পড়ে যায়, যখন সে দ্বিতীয়বার গুনাহ করে তখন তার অন্তরে দ্বিতীয় কালো বিন্দু পড়ে, এমনকি এক পর্যায়ে তার অন্তর কালো হয়ে যায়, ফলে ভালো কথা তার অন্তরে প্রভাব বিস্তার করে না। এটাই হলো আমাদের অবস্থা। এখন উপদেশ আমাদের উপর কার্যকর হয় না এবং আমরা উপদেশমূলক কথা গ্রহণ করতে পারি না, অথচ আমরা বেশ কয়েকবার কবরের চিৎকার সম্পর্কে এই বর্ণনাটি শুনেছি। কবর প্রতিদিন পাঁচবার আহ্বান করে, হে লোকেরা, আজ তুমি আমার উপর অত্যন্ত আনন্দ উল্লাসে মত্ত আছো এবং দাম্ভিকতার সাথে বিচরণ করছো, কিন্তু মনে রেখো, অচিরেই তুমি আমার ভিতর প্রবেশ করবে। হে লোকেরা, আজ তুমি আমার উপর সুস্বাদু খাবার এবং উন্নত মানের খাবার খাচ্ছ, কিন্তু মনে রেখো, অচিরেই তোমাকে আমার ভিতর কীট পতঙ্গ ভক্ষণ করবে। হে লোকেরা, আজ তুমি উদাসীনতার শিকার হয়ে আমার উপর হাসি ঠাট্টা করছো, কিন্তু মনে রেখো, অচিরেই যখন তুমি মৃত্যুর শিকার হয়ে আমার ভিতরে আসবে তখন তোমাকে কাঁদতে হবে। হে লোকেরা, আজ তুমি আমার উপর খুশি উদযাপন করছো, কিন্তু মনে রেখো, অচিরেই তুমি আমার ভিতরে এসে বিষাদগ্রস্ত হবে। হে লোকেরা, আজ তুমি আমার উপর নির্দ্বিধায় গুনাহ করছো, কিন্তু মনে রেখো, অচিরেই যখন তুমি আমার ভিতরে আসবে তখন তুমি যা করেছিলে তার শাস্তি তোমাকে ভোগ করতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, কবরে ভয়াবহতার শিকার হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। গীবত করা এবং প্রসাবের ছিটা থেকে বেঁচে না থাকার কারণেও বান্দা কবরের ভয়াবহতার শিকার হয়। সুতরাং হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি শরীফে এসে দুটি কবরের কাছে দাঁড়িয়ে ইরশাদ করলেন, তোমরা কি অমুক অমুককে দাফন করে দিয়েছো, তোমরা কি অমুক অমুককে দাফন করে দিয়েছো? সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাকে এই মাত্র কবরে বসিয়ে প্রহার করা হয়েছে। তিনি পুনরায় ইরশাদ করলেন, সেই সত্তার শপথ যার কুদরতের হাতে আমার প্রাণ, তাকে এত অধিক প্রহার করা হয়েছে যে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে, তার কবরে আগুন প্রজ্বলিত করা হয়েছে, ফলে সে এমন চিৎকার দিয়েছে যা জিন ও মানুষ ব্যতীত সকল প্রাণী শুনেছে। এবং যদি তোমাদের হৃদয় কলুষিত না হতো এবং তোমরা অনর্থক কথা না বলতে, তবে তোমরাও তা শুনতে যা আমি শুনি। সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের উভয়ের গুনাহ কি? তিনি বললেন, প্রথম ব্যক্তি প্রস্রাবের ছিটা থেকে নিজেকে রক্ষা করত না, আর দ্বিতীয় ব্যক্তি মানুষের মাংস ভক্ষণ করত, অর্থাৎ গীবত করত। প্রিয় ইসলামী ভাইরা, এই বর্ণনায় গীবতকারী এবং প্রস্রাবের ছিটা থেকে বেঁচে না থাকা ব্যক্তিদের জন্য শিক্ষণীয় অনেক মাদানিফুল রয়েছে। যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করে শরীর ও কাপড় ইত্যাদি অপবিত্র করে, তাদেরও ভয় করা উচিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রস্রাবের ছিটা থেকে বেঁচে থাকো, সাধারণত কবরের আজাব এর কারণেই হয়। প্রস্রাবের ছিটা থেকে বেঁচে না থাকা ব্যক্তির কবর থেকে চিৎকার। দাওয়াতে ইসলামের মাকতাবুতুল মদিনার প্রকাশিত 413 পৃষ্ঠা সম্বলিত কিতাব উয়ুনুল হেকায়াতের দ্বিতীয় খণ্ডের 127 নং পৃষ্ঠায় রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, একবার সফরকালে আমি জাহেলিয়াতের যুগের কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করছিলাম, হঠাৎ কবর থেকে একজন মৃত ব্যক্তি বেরিয়ে এলো, তার গলায় আগুনের শিকল বাঁধা ছিল, আমার সাথে একটি পানির পাত্র ছিল। সে আমাকে দেখে বলল, হে আব্দুল্লাহ, আমাকে একটু পানি দাও। আমি মনে মনে বললাম, সে আমাকে আমার নাম ধরে ডাকলো, হয়তো সে আমাকে চেনে, নয়তো আরবের রীতি অনুযায়ী আবদুল্লাহ বলে ডেকেছে। তারপর হঠাৎ সেই একই কবর থেকে আরেকজন বের হয়ে এসে আমাকে বলল, হে আবদুল্লাহ, এই অবাধ্য ব্যক্তিকে পানি দিও না, সে কাফের। দ্বিতীয় ব্যক্তিটি প্রথম ব্যক্তিকে টেনে হিসড়ে কবরের দিকে নিয়ে গেল। আমি সেই রাতটি এক বৃদ্ধার বাড়িতে কাটালাম। তার ঘরের পাশে একটি কবর ছিল। আমি সেই কবর থেকে এই আওয়াজ শুনতে পেলাম, প্রস্রাব। প্রস্রাব কি? পানির পাত্র। পানির পাত্র কি? উক্ত আওয়াজ সম্পর্কে সেই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলে সে বলতে লাগল, এটি আমার স্বামীর কবর, সে দুটি ভুলের আযাব ভোগ করছে। প্রস্রাব করার সময় সে প্রস্রাবের ছিটা থেকে নিজেকে রক্ষা করত না। আমি তাকে বলতাম, তোমার প্রতি আফসোস, উট যখন প্রস্রাব করে তখন সেও তার পা প্রসারিত করে প্রস্রাবের ছিটা থেকে নিজেকে রক্ষা করে, কিন্তু তুমি এ ব্যাপারে কোনো সতর্কতা অবলম্বন করো না। আমার স্বামী আমার কথার প্রতি কোনো মনোযোগ দিত না। তারপর সে মারা গেল, আর মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত তার কবর থেকে এরকম আওয়াজ আসে। আমি জিজ্ঞাসা করলাম, পানির পাত্র, পানির পাত্র কি? এই আওয়াজ আসার কারণ কি? বৃদ্ধা বলল, একবার একজন তৃষ্ণার্ত ব্যক্তি তার কাছে এসে পানি চাইলে সে তাকে বিরক্ত করার জন্য খালি পাত্রের দিকে ইশারা করে বলল, যাও এই পাত্র থেকে পানি পান করে নাও। সে তৃষ্ণার্ত ব্যক্তি পাত্রের দিকে পাগলের ন্যায় দৌড়ে গেল। যখন তা তুলল তখন তা খালি পেল। প্রচণ্ড তৃষ্ণায় সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল এবং তার মৃত্যু হয়ে গেল। অতঃপর আমার স্বামী ইন্তেকাল করার পর থেকে আজ পর্যন্ত প্রতিদিন তার কবর থেকে এই আওয়াজ শোনা যায়, পানির পাত্র, পানির পাত্র কি? হযরত আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বিস্তারিত ঘটনা বর্ণনা করলাম। তখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একা ভ্রমণ করতে নিষেধ করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, বেনামাজি হওয়া কবরের ভয়াবতার শিকার হওয়ার একটি কারণ। যেমনটি আমার আকা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অলসতাবশত নামাজ বর্জন করল, আল্লাহ পাক তার কবরে তিন প্রকার শাস্তি প্রদান করবেন। নাম্বার এক, তার কবরকে এত সংকীর্ণ করে দেয়া হবে যে তার হাড় একটা অপরটার ভিতর ঢুকে যাবে। নাম্বার দুই, তার কবরে আগুন প্রজ্বলিত করা হবে, অতঃপর সে দিন রাত আগুনে লুটোপুটো খেতে থাকবে। নাম্বার তিন, তার কবরে তার উপর একটি অজগর নিযুক্ত করা হবে যার নাম আশুজাউল আকরা, অর্থাৎ তাক বিশিষ্ট সাপ। তার চোখগুলো আগুনের হবে, যার নখ হবে লোহার, প্রত্যেক নখের দৈর্ঘ্য একদিনের দূরত্ব হবে। সে মৃতের সাথে কথা বলবে যে আমি তাক বিশিষ্ট সাপ, আর তার আওয়াজ বজ্রপাতের গর্জনের মতো হবে। সে বলবে, আমার প্রতিপালক আমাকে নির্দেশ দিয়েছেন ফজরের নামাজ নষ্টকারীকে সূর্য উদিত হওয়া পর্যন্ত দংশন করতে এবং জোহরের নামাজ নষ্টকারীকে আসর পর্যন্ত দংশন করতে এবং আসরের নামাজ নষ্টকারীকে মাগরিব পর্যন্ত আর মাগরিবের নামাজ নষ্টকারীকে ঈশা পর্যন্ত দংশন করতে এবং ঈশার নামাজ নষ্টকারীকে ফজর পর্যন্ত দংশন করতে। যখনই সে মৃতকে দংশন করবে তখন সে জমিনের সত্তর হাত নিচে ধসে যাবে এবং সে নামাজ ত্যাগকারী কিয়ামত পর্যন্ত এই আযাব ভোগ করতে থাকবে। অসংখ্য মুহাদ্দিস এই বর্ণনার সনদের ব্যাপারে ক্রস চেক করেছেন আর অনেক উলামা ওয়াজ ও নসিহতের কিতাবে তার অন্তর্ভুক্ত করেছেন। হে বেনামাজিরা, স্মরণ রেখো, যদি আজ নামাজ না পড়ো তবে কবরে ভয়াবহতার শিকার হতে হবে। খোদার কসম, কবরে টাক বিশিষ্ট সাপের দংশন কখনো সহ্য করা যাবে না, এবং শুধু তাই নয়, বেনামাজিকে অন্যান্য আজাবও দেয়া হবে। তাই এখনই সত্যিকারে তওবা করে নিন এবং নিজের মানসিকতা বানিয়ে নিন যে এখন থেকে আমি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করব এবং আজকের পর থেকে কোনো নামাজ কাজা হবে না। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহর জিকির থেকে বিমুখ থাকাও কবরের সংকীর্ণতা এবং এর ভয়াবহতার শিকার হওয়ার একটি কারণ, এবং কিয়ামত দিবসে আল্লাহ পাক তাদেরকে অন্ধ অবস্থায় উত্থিত করবেন, যেমনটি ষোলো নং পারা সূরা তোহার ১২৪ নং আয়াতে রয়েছে, কানজুল ইমানের অনুবাদ। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তবে তার জন্য রয়েছে সংকুচিত জীবনযাপন এবং আমি তাকে কিয়ামতে অন্ধ অবস্থায় উঠাব। সংকীর্ণ জীবনের ব্যাখ্যায় তাফসিরে খাজাইনুল ইরফানে কিছুটা এভাবে উল্লেখ করা হয়েছে, দুনিয়ায় বা কবরে বা পরকালে বা দিনে বা এসব কিছুতেই, দুনিয়া সংকীর্ণ জীবন হল হেদায়তের অনুসরণ না করাতে অসৎ ও হারাম কর্মে লিপ্ত হওয়া অথবা অল্পে তুষ্টি থেকে বঞ্চিত হয়ে লোভের বশীভূত হওয়া এবং প্রচুর ধন সম্পদ থাকা সত্ত্বেও তার উদারতা ও মানসিক প্রশান্তি অর্জিত না হওয়া, অন্তর সব কিছুর সন্ধানে সর্বদা ঘুরে বেড়ায় এবং লোভের চিন্তায় যে এটা নেই ওটা নেই, পরিস্থিতি অন্ধকার আর সময় খারাপ থাকে, এবং আল্লাহর প্রতি আস্থাশীল মুমিনের মতো শান্তি ও প্রশস্ততা অর্জন না হওয়া, যাকে পবিত্র জীবন বলা হয়। আর কবরের সংকীর্ণ জীবন হলো যে হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, একজন কাফেরের কবরের উপর 99টি অজগর তার কবরে নিযুক্ত করা হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, শানে নুজুল হলো উক্ত আয়াতটি আসওয়াদ বিন আব্দুল উজ্জা মখজুমির হকে অবতীর্ণ হয়েছে, এবং কবরের জীবন দ্বারা উদ্দেশ্য হল কবরে এমন জোরে চাপ প্রয়োগ করা যাতে এক পাশের পাজর অন্যদিকে চলে যায়। আর পরকালে সংকীর্ণ জীবন হল জাহান্নামের আজাব, যেখানে জাক্কুম ফল, ফুটন্ত পানি, জাহান্নামীদের রক্ত এবং তাদের পুজ, খাবার ও পানীয় স্বরূপ দেয়া হবে। আর দিনের ক্ষেত্রে সংকীর্ণ জীবন হল নেকির পথ সংকুচিত হয়ে যাওয়া এবং বান্দা হারাম উপার্জনে লিপ্ত হয়ে যাওয়া। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, বান্দা সামান্য পাক বা বেশি যদি খোদা ভীতি না থাকে, তাহলে এতে কোনো কল্যাণ নেই এবং এটি সংকীর্ণ জীবন। প্রিয় ইসলামী ভাইরা, কবরের ভয়াবহতা আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, কিন্তু শয়তান আমাদের উপর প্রভাব বিস্তার করছে এবং সে আমাদের হৃদয় এবং আমাদের বিবেককে এতটাই নিয়ন্ত্রণ করে নিয়েছে যে আজ আমরা গুনাহ থেকে বিরত হয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নতগুলো করতে প্রস্তুত নই। আজ আমাদেরকে সুন্নত শেখার জন্য দাওয়াতে ইসলামী সুন্নত পড়া ইজতিমায় অংশগ্রহণ এবং মাদানী কাফেলায় সফরে দাওয়াত দেওয়া হলে তবে আমরা প্রস্তুত হই না। মনে রাখবেন, শয়তান খুবই চতুর, ধূর্ত এবং প্রতারক। সে এটা কখনোই চায় না যে আমরা দাওয়াত ইসলামের দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হই, মাদানী কাফেলায় সফর করি এবং সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমায় অংশগ্রহণ করি। কারণ সে জানে যে যদি সে দাওয়াতে ইসলামের দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যায়, মাদানী কাফেলায় সফর করতে থাকে এবং সাপ্তাহিক সুন্নতে পড়া ইজতিমায় নিয়মিত উপস্থিত হতে থাকে, তাহলে এমন যেন না হয় যে নিয়মিত নামাজি হয়ে গেল, এমন যেন না হয় যে সে সিনেমা হল এবং নাটকের সাথে সম্পর্ক ছিন্ন করে নিয়ে মসজিদের সাথে সম্পর্ক করে নিল, এমন যেন না হয় যে যারা দাড়ি মুন্ডন করত, দিন রাত গালিগালাজ করত, গান গাইত এবং সিনেমা নাটক দেখত, তারা নেককার হয়ে গেল, আল্লাহ আল্লাহ জিকির করতে থাকলো এবং নিজের চেহারায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দাড়ি শরীফ সাজিয়ে নিল। এই কারণেই মুবাল্লিগগণ বারবার দাওয়াত দেওয়া সত্ত্বেও শয়তান আমাদেরকে দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমায় অংশগ্রহণ করতে বাধা দেয়। কখনো সে বন্ধুরূপে আমাদের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, আবার কখনো দোকান খুলে আমাদের বাধা প্রদান করে। দেখুন, এই পৃথিবীতে আপনি সর্বাধিক 70 বা 75 বছর বেঁচে থাকবেন, কিন্তু তারপরে তো মৃত্যু আসবেই। পূর্বেকার বৃদ্ধ মহিলারা দোয়া দিত যে আল্লাহ তোমাকে 100 বছর আয়ু দান করুন, তবে যদি কেউ 100 বছরও বেঁচে যায়, তবু তো শেষ পর্যন্ত তাকে মরতেই হবে। আর এত দীর্ঘদিন জীবিত থাকাটা এমনও হতে পারে যে অতিষ্ঠ হয়ে মৃত্যু কামনা করতে হবে, কারণ কখনো কখনো বার্ধক্যের জীবন মুখাপেক্ষিতার মধ্যে কাটে। ব্যক্তি বিছানায় শুয়ে থাকে এবং প্রস্রাব ইত্যাদি সবই বিছানায় হয়, উঠতেও পারে না, পার্শ্ব পরিবর্তন করতে পারে না, যার কারণে বিছানায় শুয়ে শুয়ে শরীরে ফোসকা ও ক্ষত হয়ে যায়। মনে রাখবেন, 100 বছরের কথাটি কেবল মন বোঝানোর জন্য, নইলে গোটা পৃথিবী জুড়ে 100 বা 1000 মানুষ থাকবে যারা 100 বছর বেঁচে আছে। বর্তমানে পরিস্থিতি এমন যে মৃত্যু ঘুরে বেড়াচ্ছে। আপনি আপনার পাড়ার মানুষের দিকে তাকান, জানতে পারবেন কতজন বৃদ্ধ বৃদ্ধা আছে। নিত্য দিন স্কুটার, কার ইত্যাদি দুর্ঘটনা ঘটছে এবং পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ তো লেগেই আছে। এভাবে মৃত্যু বর্তমানে খুবই সহজ হয়ে গেছে। প্রতিদিন মানুষের মাঝে মারামারি করা তাদের গুনাহের শাস্তি, অন্যথায় পূর্বের মুসলমানরা একে অপরের রক্ষক ছিল। মুহাজির ও আনসারদের উদাহরণ আপনাদের সামনেই আছে। আনসাররা তাদের অর্ধেক সম্পদ মুহাজিরদেরকে দিয়ে দিয়েছিল, অথচ আজ মুসলমানরা একে অপরকে সহ্য করতে প্রস্তুত নয়। আল্লাহর হুকুম ভঙ্গ করার কারণে ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে বিমুখ হওয়ার কারণেই মুসলমানদের আজ এসব ভোগান্তি পোহাতে হচ্ছে। একটি বিষয় মনে রাখবেন, পার্থিব ঝামেলা ও বিপর্যয়ের কারণে মৃত্যু কামনা করা নাজায়েজ এবং নিষেধ। মনে রাখবেন, আল্লাহ পাকের নিকট বংশ সম্মান ও মহত্বের মাপকাঠি নয়, বরং পরহেজগারিতা, যেমনটি সূরা হুজুরাতের 26 নং আয়াতে বলা হয়েছে, কানজুল ইমানের অনুবাদ, নিশ্চয়ই আল্লাহর নিকট তোমাদের মধ্যে অধিক সম্মানিত সেই যে তোমাদের মধ্যে অধিক খোদাভীরু। অতএব কোনো সম্ভ্রান্ত রাষ্ট্রপতি ও মন্ত্রীর ঘরে জন্মগ্রহণ করা সৌভাগ্যের বিষয় নয়, বরং এই দুনিয়া থেকে একটি পার্থিব কর্মস্থল এবং একটি উন্মুক্ত ময়দান, যা প্রত্যেককে নিজের মতো করে পাড়ি দিতে হবে এবং যে যত বেশি নেকির ক্ষেত্রে শক্তিশালী হবে সে তত বেশি দৌড়াবে, সে তত বেশি অগ্রসর হতে থাকবে। মনে রাখবেন, জীবনের মূল লক্ষ্য বড় বড় ডিগ্রি অর্জন করা নয়, খাবার দাবার মজা নেওয়া নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন কেন দান করেছেন? আসুন আমরা পবিত্র কুরআনের নিকট জিজ্ঞেস করি, হে আল্লাহর প্রকৃত কিতাব, আমাদের জীবন মৃত্যুর উদ্দেশ্য কি? মহান কুরআন থেকে উত্তর আসছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তানজিল ইমানের অনুবাদ, তিনি যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা হয়ে যায় তোমাদের মধ্যে কার কর্ম অধিক উত্তম। উক্ত বরকতময় আয়াতের টিকায় তাফসির খাজানুল ইরফানে রয়েছে, অর্থাৎ এই জীবন ও মৃত্যু সৃষ্টি করা হয়েছে পরীক্ষা করার জন্য যে পার্থিব জীবনে কে বেশি আনুগত্যশীল ও আন্তরিক। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহর ওয়াস্তে হুশে ফিরে আসুন, নিজের বিবেককে নাড়া দিয়ে ভাবুন যে কেন আমরা এই পৃথিবীতে এসেছি। আজ আমরা আমাদের আখিরাতের ব্যাপারে চিন্তা ভাবনা করি না, আর কেউ যদি আমাদের সামনে আখিরাত সম্পর্কিত কোনো কোরআনের আয়াত পড়ে বা হাদিস বর্ণনা করে তবে আমাদের মাঝে ভীতির সঞ্চার হয় না। অথচ আমাদের পূর্বসূরীরা অর্থাৎ বুজুর্গগণ আখিরাতের চিন্তা ভাবনা সম্পর্কিত আয়াত শুনে অজ্ঞান হয়ে যেতেন অথবা এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে যেতেন, যেমনটি দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি আল্লাহ পাককে ভয় করে সে রাগ করে না, আর যে ব্যক্তি আল্লাহ পাকের নিকট তাকওয়া অবলম্বন করে সে নিজের ইচ্ছামতো কাজ করে না। আর যদি কিয়ামত না হতো তাহলে আমরা অন্য কিছু দেখতে পেতাম। তারপর তিনি এই বরকতময় আয়াত পাঠ করলেন, ইদাশামসু কুব্বিরত, অর্থাৎ যখন সূর্যরশ্মিকে মুড়িয়ে ফেলা হবে। অতঃপর যখন এই আয়াতে পৌঁছলেন, ওয়া ইদা সুহুফু নুশিরত, অর্থাৎ যখন আমলনামা খোলা হবে তখন তিনি অজ্ঞান হয়ে গেলেন। হযরত মিসর বিন মাখরামা রহমাতুল্লাহ তাআলা আলাইহি তীব্র ভয়ের কারণে পবিত্র কুরআন থেকে কিছুই শুনতে পারতেন না, এমনকি তার সামনে কোনো হরফ বা আয়াত পাঠ করা হলে তিনি চিৎকার করতেন এবং অজ্ঞান হয়ে যেতেন। অতঃপর কয়েকদিন যাবৎ তার জ্ঞান ফিরে আসত না। একদিন খাসআম গোত্রের এক ব্যক্তি তার সামনে বসে এই আয়াত পাঠ করলেন, কানজুল ইমানের অনুবাদ, যেদিন আমি খোদা ভীরুদেরকে পরম করুণাময়ের প্রতি মেহমান বানিয়ে নিয়ে যাব এবং অপরাধীদেরকে জাহান্নামের দিকে খেদাই নিয়ে যাব তৃষ্ণাতুর অবস্থায়। এতটুকু শুনে তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, হায়, আমি অপরাধীদের অন্তর্ভুক্ত এবং মুত্তাকিদের অন্তর্ভুক্ত নই। হে পাঠক, আবারও পড়ো। সে আবার পড়ল। তখন তিনি একটি স্লোগান দিলেন এবং তার আত্মা দেহ খাঁচা থেকে উড়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো আমাদের বুজুর্গরা কতটা খোদা ভীরু ছিলেন, কিন্তু আমাদের অবস্থা তাদের থেকে ভিন্ন। দেখুন, জীবন খুব সংক্ষিপ্ত এবং শীঘ্রই আমাদের অন্ধকার কবরে নামানো হবে। তাই নিজের কবর ও আখিরাতের চিন্তা করে গুনাহ থেকে বিরত থাকুন এবং অধিক পরিমাণে নেক আমল করুন। যদি কখনো গুনাহ করতে মন চায় তবে ভাবুন, আল্লাহ আমাদেরকে দেখছেন এবং আমরা তার রাজ্যে আছি। ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল আপনি গুনাহ থেকে রক্ষা পাবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।